বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনে তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 26 নভেম্বর, 11 অগ্রহায়ণ এবং ফার্সি 6 অজার। রেডিও তরণের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন pulsetoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও শোনা যায়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। মার্কিন রক্তচক্ষুকে উপেক্ষা করে ভেনিজুয়েলা ও ইরান বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এ সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনতে পাবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য সহ এ পর্যন্ত প্রায় 15 জন জনপ্রতিনিধি করোনায় আক্রান্ত হয়েছেন, এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন শিশু কিশোরদের জন্য অনুষ্ঠান রং ধনু। এরপর শুনবেন নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতন শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ। অধিবেশন শেষ করার আগে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরগুলো সংক্ষেপে আরো একবার জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে চুক্তি করে প্রকৃত নিরাপত্তা আসবে না বলেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। 12টি মুসলিম দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত, ভিসা পাবে না ইরান, পাকিস্তান, তুরস্ক। রাজধানীর 3 বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি চেয়েছে বিএনপি, ষড়যন্ত্রের আশঙ্কা। এবং জম্মু কাশ্মীরের সেনাবাহিনী টহল দলের উপর অজ্ঞাত গেরিলাদের হামলা, 2 সেনা জওয়ান নিহত। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড হাসান রুহানি আঞ্চলিক দেশগুলোকে উদ্দেশ্য করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কথিত শান্তি চুক্তি করে নিরাপত্তা আসবে না। তিনি ইসরায়েলকে ক্রিমিনাল আখ্যা দিয়ে বলেন তারাই হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা এবং অস্থিতিশীলতা সৃষ্টির মূল হোতা। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব রাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক করার ঘটনায় ইরানের প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ করেন। গতকাল কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে টেলিফোন আলাপে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন বাইরের শক্তি আঞ্চলিক দেশগুলোতে যে হস্তক্ষেপ করছে এবং তাদের উপর প্রভাব বিস্তার করে রেখেছে তা থেকে বের হয়ে আসতে হবে এবং জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা, যুক্তি এবং আন্তরিক সংলাপের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে হবে। ফোনালাপে কাতারের আমির তেহরান ও দোহার মধ্যকার বর্তমান সম্পর্ককে কৌশলগত বলে মন্তব্য করেন এবং এই সম্পর্ক দুদেশের জনগণের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। ইরানের সঙ্গে এরই মধ্যে কাতারের যে সমস্ত চুক্তি হয়েছে তা বাস্তবায়নে দোহা সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলেও জানান শেখ তামিম বিন হামাদ আলে সানি। দখলদার ইসরায়েলের গুপ্তচর কাইলি মুর গিলবার্টের মুক্তির বিনিময়ে 3 জন ইরানি ব্যবসায়ী মুক্তি পেয়েছেন। অস্ট্রেলিয়ার একটি বিমান
ইরানের তিন নাগরিককে তেহরানে পৌঁছে দেওয়ার পর কাইলিমুর গিলবার্টকে সঙ্গে করে নিয়ে গেছে। কাইলিমুর গিলবার্ট অস্ট্রেলিয়া ও ব্রিটেনের নাগরিক, তবে কাজ করতেন দখলদার ইসরায়েলে গুপ্তচর বাহিনী আমানের হয়ে। ইরানের যে তিনজন নাগরিক মুক্তি পেয়েছেন তাদেরকে নিষেধাজ্ঞা ভেঙে ব্যবসা করার মিথ্যা অভিযোগে আটক করা হয়েছিল। মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি গুপ্তচর প্রথমে খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন, পরে তিনি ইহুদিবাদীদের সঙ্গে যোগ দেন। ইসলাম নিয়ে গবেষণার কথা বলে তিনি প্রথমে ইরানের ধর্ম ও মাজহাব বিষয়ক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক গড়েন। ইরানের প্রথম সফরে তিনি কোনো ধরনের গুপ্তচর বৃত্তি করার চেষ্টা করেননি, কিন্তু পরবর্তীতে তার আসল কাজ শুরু হয়। ইরানের গোয়েন্দা বাহিনী গবেষক বেশধারী নারীর লক্ষ্য উদ্দেশ্য ও তৎপরতা সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করার পর 2018 সালের 21 সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করে। এরপর আদালতে অপরাধ প্রমাণিত হয়, তাকে 10 বছরের কারাদণ্ড দেয়া হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে মার্কিন সরকার সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদেরকে সমর্থন দিয়ে দেশটির জনগণের সম্পদ এবং জ্বালানি তেল লুটপাট করছে। এ অবস্থায় সিরিয়া থেকে দ্রুত ও নিঃশর্তভাবে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতের আবানসি গতকাল নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এসব কথা বলেন। তিনি বলেন, সিরিয়া থেকে দ্রুত এবং নিঃশর্তভাবে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার করা জরুরি। মাজিদ তাখতের আবানসি বলেন, সিরিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে মার্কিন সেনারা জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী গ্রুপ হায়াতে তাহারির আশাম বা সাবেক আর নুসরা ফ্রন্টের মতো সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে এবং দেশটির তেল সম্পদ লুটপাট করছে। ইরানের এক কূটনীতিক বলেন, সিরিয়ার সরকার যেসব দেশের সেনা মোতায়েন করার অনুমতি দেয়নি সেসব দেশের সমস্ত সেনা প্রত্যাহার করতে হবে। এদিকে অধিকৃত মাল গোলান মালভূমিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সফরের নিন্দা করেছে রাশিয়া। মস্কো বলেছে, সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানো উচিত। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া পরিস্থিতির উপর এক বৈঠকে এসব কথা বলেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া। তিনি বলেন, আমরা অব্যাহতভাবে সিরিয়ার ঐক্য ধরে রাখার ব্যাপারে আহ্বান জানাব এবং দেশটির সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানো জরুরি। পাশাপাশি সিরিয়ার চলমান সংকট দীর্ঘায়িত করার ষড়যন্ত্র বাদ দেওয়া উচিত। রুশ রাষ্ট্রদূত বলেন, সিরিয়ায় সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা যেমন পশ্চিমে রক্ষা করতে হবে তেমনি পূর্বেও রক্ষা করতে হবে। একই কথা গোলান মালভূমির জন্য প্রযোজ্য। নেভেনজিয়া বলেন, সম্প্রতি আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সিরিয়ার গোলান মালভূমি সফর করেছেন, যা নিতান্তই উস্কানিমূলক। এ সময় তিনি সরাসরি মাইক পম্পেওর কথা উল্লেখ করেননি, তবে গত বৃহস্পতিবার পম্পেও গোলান মালভূমি পরিদর্শন করেন এবং এটি ছিল আমেরিকার কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম গোলান সফর। সংযুক্ত আরব আমিরাত বিশ্বের 13টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এই 13টি দেশের মধ্যে কেনিয়া বাদে 12টি মুসলিম প্রধান দেশ। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় মালিকাধীন বিজনেস পার্কের দেয়া তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের এই সিদ্ধান্ত গত 18 নভেম্বর থেকে কার্যকর হয়েছে, আল জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে। যেসব দেশ আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েছে সেগুলো হল ইরান, তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান, কেনিয়া, সোমালিয়া, আলজেরিয়া, লেবানন, সিরিয়া, ইরাক, লিবিয়া, তিউনিশিয়া এবং ইয়েমেন। আমিরাত সরকার বলছে, তালিকাভুক্ত এসব দেশের লোকজন কর্মসংস্থানের জন্য কিংবা ভিজিট ভিসার জন্য দরখাস্ত করতে পারবে না। এ ব্যাপারে আমিরাত সরকার দেশটির ইমিগ্রেশন অথরিটির কাছে যে পরিপত্র জারি করেছে তাতে একথা পরিষ্কার নয় যে নিষেধাজ্ঞার ক্ষেত্রে কোনো দেশের জন্য কোনো রকম ছাড় আছে কিনা। একটি সূত্র দাবি করেছে, অল্প সময় পরেই ভিসা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের রাজধানী ঢাকার 3টি বস্তিতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে বিএনপি। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
সম্প্রতি রাজধানীর তিনটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 72 ঘন্টার মধ্যে রাজধানীর পল্লবীর কালশি এলাকায় বাউনিয়া বাদ বস্তি, মহাকালীর সাততলা বস্তি এবং মোহাম্মদপুরের বাবর রোডে বিহারিপট্টিতে অগ্নিকাণ্ড খুবই রহস্যজনক। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফখরুল ইসলাম বলেছেন, বস্তির নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন দলের মদতপুষ্টরা ষড়যন্ত্র করে এসব আগুন লাগিয়েছে বলে ভুক্তভোগী বস্তিবাসীদের ধারণা। আগুন লাগিয়ে দখল পাল্টা দখল এবং এ প্রক্রিয়ায় কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া, অবাধে মাদক ব্যবসা ও চাঁদাবাজির নিয়ন্ত্রণে রাখতে বেপরোয়া হয়ে সরকারের মদতপুষ্ট লোকেরাই এসব কাণ্ড ঘটাচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, করোনা পরিস্থিতির মধ্যে রহস্যজনক অগ্নিকাণ্ডে রাজধানীর তিনটি বস্তির অসংখ্য নিম্ন আয়ের মানুষ ঘরবাড়ি, সম্পদ, অর্থ, পরিধীয় বস্ত্র, এমনকি রান্না করার সবটুকু সম্বলও হারিয়ে তারা এখন দিশে হারা। এহেন পরিস্থিতিতে তারা শীতের মধ্যে খোলা আকাশের নিচে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
একটু বিরতির পর আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অন্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকারি কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইন ও প্রশাসন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে আজ ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশ দেন। এ সময় তিনি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় তার সরকারের নেয়া নানা উদ্যোগের কথা উল্লেখ করেন। এর আগে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সরকারের পক্ষ থেকে করোনার ভ্যাকসিন কিনতে 735 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিনটি পেতে 5 নভেম্বর ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি করে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতি ডোজের দাম $5। আগামী জানুয়ারিতেই হাতে পাওয়ার আশা করছে স্বাস্থ্য বিভাগ। ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি যে কৃষি আইন পাশ করেছে তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন দেশটির কৃষকরা। এনিয়ে আজ পুলিশ এবং সিআরপিএফ এর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি কৃষি সংক্রান্ত যে আইন পাশ করেছে তার বিরুদ্ধে কৃষকরা দিল্লি চলো অভিযানের ডাক দেওয়ায় পুলিশ ও আধাসামরিক বাহিনী সিআরপিএফ এর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানা সহ মোট 6টি রাজ্যের কৃষকরা ওই অভিযানে সামিল হয়েছিলেন। এ প্রসঙ্গে প্রধান বিরোধী দল কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন,
দিল্লি ও চণ্ডীগড় কি সরকারों ने पूरे पूरे हरियाणा और दिल्ली के अंदर किसान नेताओं की धरपकड़ शुरू की। रातों रात किसानों को तानाशाही तरीके से कर्फ्यू जैसे हालात में गिरफ्तार किया गया।
রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, দিল্লি ও চণ্ডীগড় সরকার গোটা হরিয়ানা ও দিল্লির মধ্যে কৃষক নেতাদের ধরপাকড় শুরু করেছে। রাতারাতি কৃষকদের স্বৈর শাসকের কায়দায় কারফিউর মতো পরিস্থিতিতে গ্রেপ্তার করা হয়েছে। তার প্রশ্ন, কৃষকরা কি সন্ত্রাসী, কৃষকরা কি অপরাধী? আজ বৃহস্পতিবার হরিয়ানা দিল্লির সীমানার দিকে এগোতে কৃষকদের উপরে কাদানে গ্যাস, পানি কামান ব্যবহার করে পুলিশ ও সিআরপিএফ। কৃষকদের দিল্লি চলো অভিযানকে কেন্দ্র করে দিল্লির সীমানায় বদরপুরের কাছে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের দিকে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন কৃষকরা। তারা সড়কের মধ্যে থাকা পুলিশের ব্যারিকেড সরিয়ে এগোনোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। ওই ঘটনায় স্বরাজ ইন্ডিয়া সংগঠনের প্রধান যোগেন্দ্র যাদবকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের শ্রীনগর বারামুল্লা মহাসড়কে সেনাবাহিনী টহলরত দলের উপরে অজ্ঞাত গেইলাদের হামলায় 2 সেনা জওয়ান নিহত হয়েছেন। আজ বিকেলে এ তথ্য দিয়ে পুলিশ জানিয়েছে শ্রীনগরের HMT এলাকায় ওই হামলা চালানো হয়। আজ NDTV-র হিন্দি ওয়েবসাইট জানিয়েছে শ্রীনগরের খুশিপোরা HMT এলাকায় সেনাবাহিনীর কুইক রিয়াকশন টিমের উপর অজ্ঞাত গেইলারা এলো পাথাড়ি গুলিবর্ষণ শুরু করে। গেরিলা হামলায় দুই সেনা জওয়ান গুরুতর আহত হলে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাদেরকে মৃত ঘোষণা করেন। এলাকাটি জনাকীর্ণ হওয়ায় বেসামরিক লোকজন যাতে হতাহত না হয় সেজন্য অভিযানের সময় সেনাবাহিনীকে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক বিরাজ করছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি লাহোরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, তার সরকার আঞ্চলিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের সফল হয়েছে, প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ বেড়েছে। তিনি ইরানের সঙ্গে সুসম্পর্কের কথা তুলে ধরার পাশাপাশি আফগানিস্তান, ফিলিস্তিন এবং কাশ্মীর ইস্যুতেও তার দেশের নীতি ব্যাখ্যা করেন। সম্প্রতি ইমরান খান প্রতিবেশী দেশ আফগানিস্তান সফর করেছেন। তিনি লাহোরে সংবাদ সম্মেলনে আরও বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য চাপ থাকলেও ইসলামাবাদ এ ধরনের কোনো সিদ্ধান্ত নেবে না। এ সময় তিনি দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারীদের সমালোচনা করেন। গত মাসেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ পাকিস্তান সফর করেছেন। ইমরান খান ক্ষমতায় আসার পর এ নিয়ে চারবার পাকিস্তান সফর করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যে অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভেনেজুয়েলা ও ইরান উদীয়মান দুটি শক্তিশালী দেশ এবং ভৌগোলিক দিক থেকে এ দুটি দেশ অনেক দূরে অবস্থান করলেও বহু দিক দিয়ে তারা অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও ভেনিজুয়েলার মধ্যে বাণিজ্য ও রাজনৈতিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার হয়েছে। ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জুরখে অরিজা ইরানের সঙ্গে সব ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা ও সম্পর্ক জোরদারে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভেনিজুয়েলা ও ইরান উদীয়মান দুটি শক্তিশালী দেশ এবং ভৌগোলিক দিক থেকে এ দুটি দেশ অনেক দূরে অবস্থান করলেও বহু দিক দিয়ে তারা অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। সাম্প্রতিক বছরে ভেনিজুয়েলা ব্যাপক মার্কিন চাপ ও হুমকির মধ্যে রয়েছে। মার্কিন কর্মকর্তারা মাদুরো সরকারের উপর আর্থরাজনৈতিক ক্ষেত্রে প্রবল চাপ সৃষ্টির মাধ্যমে মাদুরোকে ক্ষমতা থেকে হটিয়ে দিয়ে মার্কিন সমর্থক ব্যক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে। এমন সময় ওয়াশিংটন এ চেষ্টা চালাচ্ছে যখন জনগণ ও সেনাবাহিনীর সমর্থন নিয়ে মাদুরো সরকার শক্তিশালী রাজনৈতিক অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মিত্রদের সহযোগিতায় সুষ্ঠু অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সেদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সক্ষম হয়েছেন। ভেনিজুয়েলার অন্যতম ঘনিষ্ঠ মিত্র হচ্ছে ইরান এবং ইরানের সহযোগিতায় তারা নিজেদের অবস্থানকে অনেকটা শক্তিশালী করেছে। মার্কিন কর্মকর্তারা ভেনিজুয়েলার পাশাপাশি ইরানের উপরও কঠোর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যাতে দেশটি অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়ে, কিন্তু যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি, বরং ইরান বিভিন্ন ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এ অবস্থায় ইরান ও ভেনিজুয়েলা ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলেছে। সম্প্রতি ওয়াশিংটনের নিষেধাজ্ঞার কারণে ভেনিজুয়েলা তীব্র জ্বালানি সংকটে পড়লে মার্কিন হুমকি উপেক্ষা করে ইরান তেলবাহী জাহাজ পাঠায় ভেনিজুয়েলায়। এতে বিরাট সংকট থেকে রেহাই পায় ওই দেশটি। এর কিছুদিন আগে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হুমকি উপেক্ষা করে ইরান বিভিন্ন ধরনের জরুরি পণ্য ভেনিজুয়েলায় সরবরাহ করে। রাজধানী কারাকাসে ইরান মেগাসিস নামে বিশাল একটি শপিং সেন্টারও উদ্বোধন করেছে। এতে মার্কিন কর্মকর্তারা ক্ষিপ্ত ও চিন্তিত হয়ে পড়েন এবং একদল কংগ্রেস প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে লেখা এক চিঠিতে ইরান ও ভেনিজুয়েলার মধ্যকার সহযোগিতা বিস্তারের পরিণতির ব্যাপারে হুঁশিয়ার করে দেন। যদিও মার্কিন রক্তচক্ষুকে উপেক্ষা করে ইরান ও ভেনিজুয়েলার কর্মকর্তারা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর জোর দিয়েছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সংসদ সদস্য সহ 15 জন জনপ্রতিনিধি করোনায় আক্রান্ত হয়েছেন। এ সম্পর্কে এবার শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন করোনায় আক্রান্ত হয়ে দুজনেই নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। এ কারণে নাইজারে অনুষ্ঠিতব্য ওয়াইসির পররাষ্ট্র পর্যায়ের সম্মেলনে তাদের যোগদানের কর্মসূচি বাতিল করা হয়েছে। নাইজার সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রী ও সচিবের করোনা পরীক্ষা করা হলে তাদের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। তবে পররাষ্ট্রমন্ত্রীর শরীরে এ সময় করোনার কোনো লক্ষণ ছিল না। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং রাজশাহী 6 আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। ওদিকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সংসদ সদস্য সহ এ পর্যন্ত প্রায় 15 জন জনপ্রতিনিধি করোনায় আক্রান্ত হয়েছেন। জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের আগে সংসদ সদস্য, কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকদের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। দুদিনের পরীক্ষায় প্রায় 13 জন সংসদ সদস্যের করোনা পজিটিভ ধরা পড়ে। এদিকে গত কয়েকদিন ধরেই দেশে করোনা সংক্রমণের সংখ্যা প্রতিদিন 2000-এর বেশি পাওয়া যাচ্ছে। তবে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ালে দৈনিক শনাক্তের সংখ্যাও যে বেশি পাওয়া যাবে তাতে কোনো সন্দেহ নেই। তাছাড়া লক্ষণ ছাড়াই কত মানুষ যে করোনা পজিটিভ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তার কোনো পরিসংখ্যান নেই সরকারের কাছেও। করোনার প্রকোপ বৃদ্ধি সম্পর্কে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিবের করোনা সেলের সমন্বয়ক ডাক্তার আনম মিনহাজুর রহমান বলেছেন,
গত 2 মাস ধরে ডেডিকেটেড কোভিড হাসপাতালগুলোতে রোগীর যে শয্যা এগুলো অনেক খালি হয়ে গেছিল, কিন্তু এখন পুরোপুরি রোগী ভর্তি হয়ে গেছে এবং এভাবে চলতে থাকলে কয়েকদিনের মধ্যেই উপচে পড়বে রোগী।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডের বিভাগীয় প্রধান ডাক্তার জগদীশ চন্দ্র দাস বলেছেন, শিশুদের মধ্যেও করোনার সংক্রমণ বাড়ছে। চিকিৎসকদের পরামর্শ হচ্ছে করোনা ছাড়াও শীতকালে নানাবিধ অসুখ বিসুখ থেকে শিশুদের সুরক্ষার ব্যাপারে অভিভাবকদের একটু বেশি সতর্ক থাকতে হবে।
শীতকালীন যে রোগবালাইগুলো আছে ওগুলোর প্রতি যদি শিশুদের প্রতি আর্থিকভাবে যত্ন নেন তাহলে শিশুরা শুধু করোনা না, ডেঙ্গু সাথে হচ্ছে আমরা যে সিজনাল ফ্লুগুলো আছে সেগুলো আমরা প্রিভেন্ট করতে পারি।
জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ সম্প্রতি জানিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত প্রতি 9 জনের মধ্যে 1 জন শিশু ও কিশোর কিশোরী রয়েছে। আক্রান্ত শিশুদের মাঝে হালকা উপসর্গ দেখা গেলেও সংক্রমণের হার বাড়ছে এবং দীর্ঘমেয়াদে শিশু ও তরুণদের পুরো একটি প্রজন্মের শিক্ষা, পুষ্টি ও সামগ্রিক কল্যাণের উপরে এর প্রভাব পড়ছে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রং ধনু।
রংধনু আসরের শিশু কিশোর বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানেই আছো ভালো এবং সুস্থ আছো। রংধনুর আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, আজকের আসরের শুরুতেই থাকছে কয়েকটি শিক্ষণীয় গল্প। বিদেশি গল্প অবলম্বনে গল্পগুলো বাংলায় লিখেছেন বাংলাদেশি গল্পকার আশরাফুল আলম পিন্টু। গল্পের পর থাকবে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে আর কথা না বাড়িয়ে প্রথমেই গল্পটি শোনা যাক।
এক বনে ছিল এক কাক, বেশ সুখেই দিন কাটছিল তার। কিন্তু একদিন সে এক রাজহাঁস দেখল। দেখে ভাবল, আহা, রাজহাঁসের গায়ের রং কত সাদা আর আমি কত কালো। এই রাজহাঁসই হলো দুনিয়ার সবচেয়ে সুখী পাখি।
তার ভাবনার কথাটা সে রাজহাঁসকে জানালো। রাজহাঁস বলল, আমি নিজেও সেটাই মনে করতাম, কিন্তু টিয়া পাখি দেখে আমার ধারণা ভেঙে গেছে। তার দুটো রং আরো সুন্দর। এখন আমার মনে হয় টিয়াই দুনিয়ার সবচেয়ে সুখী পাখি।
এ কথা শুনে টিয়াকে খুঁজে বের করল কাক। টিয়া বলল, ময়ূরকে দেখার আগ পর্যন্ত সুখেই ছিলাম আমি, আমার মাত্র দুটো রং, কিন্তু ময়ূরের গায়ে অনেক রং।
এবার ময়ূর দেখতে কাক গেল চিড়িয়াখানায়। দেখতে পেল প্রচুর লোক ভিড় করে ময়ূর দেখছে। লোকজন একসময় চলে গেল। এই সুযোগে কাক গেল ময়ূরের কাছে, বলল, ভাই ময়ূর, তুমি খুব সুন্দর, প্রতিদিন হাজার হাজার লোক তোমাকে দেখতে আসে, আর মানুষ আমাকে দেখলেই দূর ছাই করে তাড়িয়ে দেয়। আমার ধারণা তুমি হলে দুনিয়ার সবচেয়ে সুখী পাখি।
ময়ূর জবাব দিল, আমিও সবসময় ভাবতাম আমি দুনিয়ার সবচেয়ে সুন্দর আর সুখী পাখি, কিন্তু আমার সৌন্দর্যের কারণেই আমি চিড়িয়াখানায় বন্দি। আমি চিড়িয়াখানা খুব ভালো করে পরখ করে দেখেছি, আর তাতে যা বুঝেছি, কাকই একমাত্র পাখি যাকে খাঁচায় বন্দি করা হয় না। কাজেই কয়েকদিন থেকে ভাবছি, যদি কাক হতাম তাহলে মনের সুখে সব জায়গায় ঘুরে বেড়াতাম।
বন্ধুরা, এই গল্প থেকে আমরা জানতে পারলাম যে আমরা অনেকেই নিজেকে সুখী মনে করি না, কিন্তু নিজের অবস্থান নিয়ে যারা সন্তুষ্ট তারাই সবচেয়ে সুখী।
এক কচ্ছপ পানিতে হেলানো গাছের ডালে বিশ্রাম নিচ্ছিল। সেই গাছের ওপরের ডালে ছিল এক পাখির বাসা।
একদিন পাখিটিকে কাছে পেয়ে কচ্ছপ রসিকতা করে বলল, কি বিচ্ছিরি তোমার বাসা, ভাঙা ডালপালা দিয়ে তৈরি, এর কোনো ছাদ নেই, হিজিবিজি দেখতে, খুব খারাপ তোমার বাসা। আর আমার খোলের বাসাটা দেখো কি সুন্দর, আমি মনে করি আমার পিঠের খোল তোমার তুচ্ছ বাসার চেয়ে অনেক ভালো।
পাখিটি বলল, হ্যাঁ, আমার বাসা ভাঙা ডালপালা দিয়ে তৈরি, দেখতেও বিচ্ছিরি, ছাদ নেই, বাসাটা হিজিবিজি, তবু এটা আমি তৈরি করেছি, এ বাসা আমার খুব পছন্দের।
আমার ধারণা এটা আর দশটা বাসার মতোই, কিন্তু আমার খোলের মতো ভালো নয়, তুমি নিশ্চয়ই আমার খোলের ঘরকে ঈর্ষা করো।
কখনো না, আমার বাসায় আমার পরিবার আর বন্ধুদের জন্য যথেষ্ট জায়গা আছে। তোমার খোলের ভেতর তুমি তোমাকে ছাড়া অন্য কাউকে জায়গা দিতে পারো না। হয়তো তোমার একটি ভালো ঘর আছে, কিন্তু আমার রয়েছে একটি ভালো বাড়ি।
এই গল্পের নীতি কথা হচ্ছে, জনশূন্য অট্টালিকার চেয়ে লোকজনে ভরা কুঁড়ে ঘর অনেক ভালো।
একবার এক সামুদ্রিক প্রাণীবিজ্ঞানী একটি হাঙ্গর নিয়ে পরীক্ষা চালালেন। তিনি হাঙ্গরটিকে রাখলেন একটি বড় সড় পানির ট্যাঙ্কে, তারপর টোপ হিসেবে সেটাতে কিছু ছোট মাছ ছেড়ে দিলেন। যা ঘটার সেটাই ঘটল, হাঙ্গরটি সাঁতরে ছুটে এল, আক্রমণ করল ছোট মাছগুলোকে, একে একে সব ছোট মাছ খেয়ে ফেলল।
এবার জীববিজ্ঞানী শক্ত স্বচ্ছ কাচের একটি দেয়াল দিয়ে ট্যাঙ্কটিকে দুই ভাগ করলেন। তিনি হাঙ্গরটি রাখলেন এক অংশে, অন্য অংশে রাখলেন নতুন কিছু ছোট মাছ।
হাঙ্গরটি এবারও ছোট মাছগুলোকে আক্রমণ করতে দ্রুত ছুটে এলো, কিন্তু ঠোক্কর খেল শক্ত স্বচ্ছ কাঁচে। আবারও হাঙ্গরটি চেষ্টা করল, কিন্তু কাঁচের দেয়ালে ঠোক্কর খেল আবারও। এভাবে বারবার আক্রমণের চেষ্টা চালালো হাঙ্গরটি, ঠোক্কর খেয়ে ফিরে এলেও থামল না।
ট্যাঙ্কের অন্য পাশে ছোট মাছগুলো অক্ষত থাকল। মাছগুলো সাঁতার কাটছিল নির্বিঘ্নে নির্ভাবনায়। বারবার আক্রমণ করে প্রায় এক ঘন্টা পর হাঙ্গরটি অবশেষে ক্ষান্ত দিল।
জীববিজ্ঞানী এই পরীক্ষাটি কয়েক সপ্তাহ চালালেন। প্রতি সপ্তাহে 12-13 বার পরীক্ষা চালাতেন। প্রতিবারই হাঙ্গরটি আক্রমণের ইচ্ছে একটু একটু করে হারিয়ে ফেলছিল। এমনকি হাঙরটি একসময় ক্লান্ত হয়ে মাছগুলোকে আক্রমণ করা বন্ধই করে দিল।
জীববিজ্ঞানী এবার শক্ত কাচের দেয়ালটি সরিয়ে ফেললেন। দেখলেন এর পরও হাঙরটি আক্রমণ করছে না। হাঙরটির মনে বিশ্বাস জন্মে গিয়েছিল তার ও ছোট মাছগুলোর মধ্যে একটি দেয়াল দেয়া আছে।
এই গল্পের শিক্ষা হচ্ছে ব্যর্থ হলেই মিথ্যা প্রতিবন্ধকতার কথা ভেবে হাল ছেড়ে দিতে নেই, চেষ্টাই সাফল্যের চাবি।
এক গ্রামে ছিলেন এক কৃষক, খুবই অলস। মাঠের কঠিন কাজ করতে চাইতেন না, একটি গাছের ছায় শুয়ে দিন পার করে দিতেন। একদিন তিনি এভাবে গাছের নিচে বসে আয়েশ করছিলেন, এমন সময় একটি খরগোশকে তাড়া করে এলো এক শেয়াল।
খরগোশটি খুব জোরে দৌড়াচ্ছিল প্রাণের ভয়ে, শেয়ালটি তাকে ধরার চেষ্টা করছিল। দিকবিদিক ভুলে দৌড়াতে গিয়ে একটি গাছের সঙ্গে ভীষণ জোরে বাড়ি খেলো খরগোশটি। ধুম করে আওয়াজ হল, বাড়ি খেয়ে মারা গেল খরগোশটি।
লোকটি উঠে দাঁড়ালেন, তাকে দেখে কাছে ঘেঁষার সাহস পেল না শেয়ালটি, পালিয়ে গেল লেজ গুটিয়ে। হতাশ শেয়াল চলে গেলে লোকটি মৃত খরগোশটিকে তুলে নিয়ে বাড়ি গেলেন। রান্না করে রাতের খাবার সালেন খরগোশের মাংস দিয়ে।
পরদিন খরগোশের চামড়া বিক্রি করলেন বাজারে। তারপর কৃষক ভাবলেন, এভাবে প্রতিদিন যদি আমি একটি করে খরগোশ পাই তাহলে আমাকে আর কখনোই কোনো কাজ করতে হবে না।
পরদিন আগের সেই গাছটির কাছে গেলেন কৃষক, একইভাবে একটি খরগোশের মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলেন। কিছু খরগোশ দেখলেন ঠিকই, কিন্তু সেগুলোর একটিও গতকালের মতো গাছটির দিকে দৌড়ে এলো না। আসলে গতকাল ছিল বিরল একটি কাকতলীয় ঘটনা, কিন্তু কৃষকটা বুঝতেই পারলেন না, বরং খুশি মনে চিন্তা করলেন ঠিক আছে, আজ না হলেও কাল নিশ্চয়ই ঘটবে।
সেই থেকে তিনি গাছে বাড়ি খেয়ে খরগোশের মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলেন। প্রতিদিন তিনি অপেক্ষায় বসে থাকতেন, মাঠের কাজের দিকে আর কোনো মনোযোগ দিলেন না। তার ধান ক্ষেত আগাছায় ভরে গেল, ফলে খাওয়ার জন্য তিনি কোনো ফসল পেলেন না, অন্যদিকে পারলেন না কোনো খরগোশ ধরতেও।
এই গল্পের নীতিকথা হচ্ছে কোনো কাজ না করে ভালো কিছুর জন্য অপেক্ষা করতে নেই।
অনেক অনেক দিন আগের কথা, এক লোক মনে করতেন তিনি গ্রহ নক্ষত্রের মধ্যে ভবিষ্যৎ গড়তে পারেন। তিনি নিজেকে একজন জ্যোতিষী বলে প্রচার করলেন, রাত পার করে দিতেন আকাশ দেখে দেখে, সবসময় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকতেন। ভাবতেন গ্রামবাসী তাদের ভবিষ্যৎ জানতে তার কাছে আসবে।
এক সন্ধ্যায় তিনি গ্রামের পথ দিয়ে হাঁটছিলেন, তার চোখ ছিল আকাশের নক্ষত্রের দিকে। ভাবলেন তিনি কাছেই পৃথিবীর শেষ দেখতে পাচ্ছেন। ভবিষ্যৎ সম্পর্কে চিন্তায় ডুবে গেলেন তিনি। আকাশের দিকে চোখ ছিল তার, নিচের দিকে নজর না রেখে হাঁটছিলেন।
হঠাৎ তিনি পড়ে গেলেন একটি নর্দমায়, ময়লা কাদা আর নোংরা পানিতে ভরা নর্দমা। পাগলের মতো হাত পা ছুঁড়লেন, শরীরের সব শক্তি দিয়ে চেষ্টা করলেন উপরে উঠে আসতে, কিন্তু পিচ্ছিল কিনার ধরে কিছুতেই উঠে আসতে পারলেন না। সাহায্যের জন্য তিনি চিৎকার করতে লাগলেন।
তার আকুতি শুনে গ্রামের লোকেরা ছুটে এলেন, তারা তাকে বহু কষ্টে টেনে তুললেন নোংরা নর্দমা থেকে।
তাদের একজন বললেন, আপনি গ্রহ নক্ষত্রে ভবিষ্যৎ দেখতে পান বলে জাহির করেন, অথচ আপনার পায়ের নিচে কি আছে তা দেখতে পান না? এ থেকে শিক্ষা নিন, আপনার সামনে কি আছে সেদিকে বেশি খেয়াল রাখতে হবে।
আরেকজন বললেন, আকাশে নক্ষত্র দেখে কি লাভ, যদি আপনি পৃথিবীতে কি আছে তা না দেখতে পান।
এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি যে বর্তমানই ভবিষ্যতের অংশ, ভবিষ্যতে ভালো কিছু করার জন্য বর্তমান জীবনেও ভারসাম্য বজায় রাখতে হবে।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বড় একটা গাছের ডালে ছিল একটা পাখির বাসা, অন্য এক ডালে ছিল একটি মৌচাক। ডালে বসে পাখিটি রোজ মৌমাছিদের দেখে, তারা মধুর খুঁজে উড়ে যায় কাছে দূরে, ঘুরে ঘুরে ফুল থেকে মধু নিয়ে আসে।
একদিন পাখিটি গাছের ডালে বসেছিল, সামনে দিয়ে উড়ে যাচ্ছিল একটি মৌমাছি। পাখিটি তাকে ডেকে বলল, ও ভাই মৌমাছি ভাই, একটু শুনে যাও দেখি।
মৌমাছি কাছে এসে বলল, কি বলবে বলো ভাই, আমার আবার সময় কম।
তা তো জানি, অনেকদিন ধরেই তোমাকে একটি কথা বলবো বলবো ভাবছিলাম।
কি কথা বলবে পাখি ভাই?
কত কষ্ট করে তোমরা মধু জমাও, অথচ মানুষ তা ছিনিয়ে নিয়ে যায়।
তা তো নেই ভাই, কি আর করবো বলো।
এজন্য তোমার কোনো দুঃখ হয় না?
না, এতে আমার কোনো দুঃখ নেই।
কি বললে, দুঃখ নেই কিন্তু কেন?
কারণ মানুষ আমাদের মধু নেয় ঠিকই, কিন্তু কখনই মধু তৈরির কৌশল ছিনিয়ে নিতে পারবে না।
এ গল্পের শিক্ষা হচ্ছে, কারো ধন সম্পদ চুরি করা গেলেও তার ভালো গুণ কখনোই চুরি করা যায় না।
চীনের এক গ্রামে ছিলেন এক বুড়ো কৃষক, তার ছিল এক চাষির ঘোড়া। একদিন সেই ঘোড়াটি পালিয়ে গেল পাহাড়ি এলাকার গভীরে। দুর্দশা দেখে তার প্রতিবেশী সান্ত্বনা দিয়ে বললেন, কি আর করবে, তোমার কপাল মন্দ।
কৃষক জবাব দিলেন, কপাল মন্দ না ভালো তা কেই বা জানে।
এক সপ্তাহ পর ঘোড়াটি ফিরে এলো, ওর সঙ্গে এলো এক পাল বুনো ঘোড়া। বুড়ো কৃষককে এবার অভিবাদন জানিয়ে প্রতিবেশী বললেন, তোমার কপাল আসলেই ভালো।
কৃষক এবারও জবাব দিলেন, আমার কপাল মন্দ না ভালো তা কেই বা জানে।
তারপর তার ছেলে বুনো ঘোড়াগুলোর একটিকে বসে আনার চেষ্টা করতে গেল, কিন্তু ঘোড়ার পিঠ থেকে পড়ে পা ভাঙল তার। এতে মন্দ কপালের কথাই ভাবল সবাই, কেবল বুড়ো কৃষকই ভাবল ছিল কপাল মন্দ না ভালো তা কেই বা জানে।
এর কয়েক সপ্তাহ পর সেনাবাহিনী এলো গ্রামে, যুদ্ধে যেতে সবল যুবকদের ধরে নিয়ে গেল, কেবল ছেড়ে দিল বুড়ো কৃষকের পা ভাঙা ছেলেটিকে।
এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে কপালের ভালো মন্দ সম্পর্কে সঠিক কথা কেউ কখনো বলতে পারে না।
বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে তোমাদের জন্য রয়েছে পেন্সিলের ঝগড়া ঝাঁটি নিয়ে একটি মজার গান। একটা পেন্সিল শিরোনামের গানটির কথা ও সুর আমিরুল মোমেনিন মানিক, আর গানটি গেয়েছে ঢাকার সমন্বিত সাংস্কৃতিক সংসদের শিশু শিল্পী হিসাম, স্বাধীন, ইমন, তাহিয়া জান্নাত ও জাইমা।
তো বন্ধুরা, তোমরা গানটি শুনতে থাকো, আর আমরা বিদায় নিই রংধনুর আজকের আসর থেকে।
বাক্সের ভেতর পেন্সিল গুলো করে ঝগড়া ঝাঁটি, কোন কালারটা দেখতে কেমন, কোন কালারটা খাঁটি। বাক্সের ভেতর পেন্সিল গুলো করে ঝগড়া ঝাঁটি, কোন কালারটা দেখতে কেমন, কোন কালারটা খাঁটি। একটা পেন্সিল, একটা পেন্সিল, একটা পেন্সিল লিখলো তখন আলিফ লাম হা, রঙের মালিক কেবল মহান আল্লাহ তাআলা। খুলিয়ে বলছে দেখো বেশ, কালোর কারণে আল্লাহ দিলেন আলো রেশ, দিলেন আলো রেশ। দেখো মামা খল খুলিয়ে বলছে দেখো বেশ, কালোর কারণে আল্লাহ দিলেন আলো রেশ, দিলেন আলো রে। সৃষ্টি এই পৃথিবী, আল্লাহর সৃষ্টি এই পৃথিবী, সুন্দর পরিপাটি, সুন্দর পরিপাটি, বাক্সের ভেতর পেন্সিল গুলো করে ঝগড়া ঝাটি, কোন কালারটা দেখতে কেমন, কোন কালারটা খাঁটি, একটা পেন্সিল, একটা পেন্সিল, একটা পেন্সিল লিখলো তখন আরিফ নাম হা, রঙের মালিক কেবল মহান আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ, সুবগাত আল্লাহ, সুবগাত আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 26 নভেম্বর বৃহস্পতিবারের কথাবার্তা আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দৈনিক ইত্তেফাক, ম্যারাডোনার সম্মানে বদলে যাচ্ছে সান পাওলো স্টেডিয়ামের নাম। দৈনিক কালের কণ্ঠ, আর্জেন্টিনায় 3 দিনের শোক, শেষ শ্রদ্ধা প্রেসিডেন্টের কার্যালয়ে। দৈনিক সমকাল, ডিসেম্বরেই টিকা দিতে শুরু করবে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য। দৈনিক প্রথম আলো, করোনায় একদিনেই 12,000-এর বেশি মানুষের প্রাণহানি, আমাদের লড়াই এখন শুধু ভাইরাসের সঙ্গে, বাইডেন। দৈনিক যুগান্তর, বিএনপির মুখে গণতন্ত্রের কথা হাস্যকর, দৈনিক মানবজমিন। মহামারীর মধ্যে মানুষকে অবশ্যই সক্রিয় থাকতে হবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কালের কণ্ঠ, ভারতের শিরোনাম, কৃষকদের অভিযান রুখতে তৎপর দিল্লি পুলিশ, সীমানায় তৈরি সিআরপিএফ। আনন্দবাজার পত্রিকা, দুর্বল হলো নিভার, তবে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু। পদচেরি, দৈনিক আজকাল, বন্দি অবস্থায় কিভাবে মোবাইল পেলেন লালু, অডিও ক্লিপ নিয়ে তদন্তের নির্দেশ ঝাড়খণ্ড প্রশাসনের। দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর খবরটি দেশি বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচারিত হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কিংবদন্তির মৃত্যুতে শোক জানিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই আর্জেন্টাইন খেলোয়াড় বিশ্বের ফুটবল প্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন এবং যুগে যুগে তার ক্রীড়া নৈপুণ্য ভবিষ্যৎ ফুটবল খেলোয়াড়দের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী এই ফুটবল মহানায়কের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সংতপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে ম্যারাডোনার সম্মানে এর মধ্যে ইতালির সান পাওলো স্টেডিয়ামের নাম বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টেডিয়ামটির নতুন নাম হবে দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। ম্যারাডোনার সম্মানে স্টেডিয়ামটির পুনরায় নামকরণের দাবি জানায় ফুটবল ক্লাব এসএসসি নেপোলি, পরে তা স্বীকৃতি পায়। স্থানীয় সাংবাদিক ফেব্রিজিও রোমানো বলেন, ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার সম্মানে এরই মধ্যে সান পাওলো স্টেডিয়ামের নাম বদলে দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা রাখার সিদ্ধান্ত হয়েছে। কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আর্জেন্টিনা। তার মৃত্যুর পর দেশটির সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মৃতদেহ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়, গভর্নমেন্ট হাউসে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের বরাদ্দে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো স্থানীয় সময় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। দৈনিক যুগান্তর শিরোনামের খবরে বলা হয়েছে, করোনা ভাইরাসে গত চব্বিশ ঘন্টায় গোটা বিশ্বে মারা গেছেন রেকর্ড সংখ্যক 12,007 জন। দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ বিস্তার লাভ করছে এই মহামারী। গত চব্বিশ ঘন্টায় সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন 6,09,207 জন, খবর বিবিসি ও আল জাজিরার। এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন 6,07,04,652 জন এবং মারা গেছেন 14,25,914 জন। গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি 2,302 জন মারা গেছেন যুক্তরাষ্ট্রে, ব্রাজিলে 620 জন এবং ভারতে মারা গেছেন 518 জন। এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমাদের নিজেদের মধ্যে আর কোনো লড়াই নেই, এখন যুদ্ধ একটাই, তা হলো করোনা ভাইরাসের সঙ্গে। থ্যাংকস গিভিং ডে উপলক্ষে দেওয়া ভাষণে বাইডেন একথা বলেছেন, খবর বিবিসির। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, করোনার এই মহামারীর সময় ছুটির দিনগুলোতে বাইরে বিনোদন কেন্দ্র বা হোটেল রেস্তোরাঁয় ভিড় না করার অনুরোধ জানাচ্ছি। দৈনিক মানব জমিনের শিরোনামের খবরে বলা হয়েছে, বিদেশিদের কাছে নয় দেশের জনগণের কাছে নালিশ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি কথায় কথায় বিভিন্ন দূতাবাসে নালিশ করে আর রাতের আঁধারে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে, তাদের মুখে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা মানায় না। গতকাল সংসদ ভবনস্থ সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আওয়ামী লীগে গণতন্ত্রের চর্চা নেই, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, গণতন্ত্রহীনতা এবং অগণতান্ত্রিক চর্চা যাদের দলগত বৈশিষ্ট্য, তাদের মুখে একথা ভূতের মুখে রাম নাম ধ্বনির মতো। তিনি বলেন, যাদেরকে 1996 সালে জনগণ আন্দোলন করে ক্ষমতা থেকে নামিয়েছে, তারা এখন গণতন্ত্রের সবক দিচ্ছে। বিএনপির মুখে গণতন্ত্রের কথা হাস্যকর, তারা যা করছে আসলে তা জনগণের সঙ্গে প্রতারণা। দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, যথেষ্ট ব্যায়াম না করার জন্য করোনা মহামারী কোনো অজুহাত হতে পারে না, মহামারী থাকুক আর নাই থাকুক লোকজনকে অবশ্যই সক্রিয় থাকতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বুধবার এ কথা বলেছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, এমনকি মহামারীর আগেও অনেকেরই শারীরিক কর্মকাণ্ড খুব কম ছিল। জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি তার শারীরিক কর্মকাণ্ডের আপডেটে জোর দিয়ে বলেছে, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য ব্যায়াম জরুরি, নিষ্ক্রিয়তার পরিণাম হতে পারে ভয়াবহ। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছে। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, শ্রমিক সংগঠনগুলির ডাকে দেশ জোড়া সাধারণ ধর্মঘটের মধ্যেই পাঞ্জাব হরিয়ানা সহ কয়েকটি রাজ্যের কৃষকদের দিল্লি চলো ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। নয়া কৃষক আইনের প্রতিবাদে বুধবার থেকে পথে নেমেছেন কৃষকরা। বর্তমানে কৃষকদের জমায়েত হরিয়ানা দিল্লির সীমানার বদরপুরে রয়েছে কৃষকদের জমায়েত। বৃহস্পতিবারই তাদের রাজধানী দিল্লিতে ঢোকার সম্ভাবনা। তবে দিল্লি ও হরিয়ানার পুলিশ প্রশাসনের তরফেও কড়া বন্দোবস্ত করা হয়েছে। বদরপুরে রাস্তায় ব্যারিকেডের পাশাপাশি নামানো হয়েছে CRPF, উড়ছে ড্রোন ক্যামেরা। দিল্লির মেট্রো পরিষেবাও নিয়ন্ত্রণ করা হচ্ছে সকাল থেকে। দৈনিক আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে, আবহাওয়াবিদরা মনে করেছিলেন গতিবেগ হবে 145 কিলোমিটারের আশপাশে, কিন্তু না, শক্তি ক্ষয় হয়েছে নিভারের। তামিলনাড়ুর মালাক্কামে প্রথম আশ্রে পড়েছে এই ঘূর্ণিঝড়, পদচেরি থেকে 30 কিলোমিটার দূরে, রাত তখন 2:30। ভারতের শক্তির নিরিখে ঘূর্ণিঝড়কে ক্রমান্বয়ে 4 ভাগে ভাগ করা হয়। এই নিভার পঞ্চম স্থানে রয়েছে। শক্তি ক্ষয় হলেও প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু ও পদচেরি। শুধু পদচেরিতে গত 20 ঘন্টায় 20 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। জলে ডুবেছে তামিলনাড়ু ও পদচেরির বেশ কিছু জেলা। দৈনিক আজকের শিরোনামের খবরে বলা হয়েছে, বিহারের রাজনীতিকে হাতের তালুর মতো চেনেন তিনি, জেলবন্দী। তা থেকেই লালু প্রসাদ যাদব জেলের ভিতর থেকেই কলকাঠি নাড়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। লালুর কীর্তির সেই অডিও ক্লিপ সামনে আসতেই তড়ি ঘড়ি তদন্তের নির্দেশ দিল ঝাড়খণ্ড জেল কর্তৃপক্ষ। সংবাদ সংস্থা পিটিআই কে ঝাড়খণ্ডের আইজি বীরেন্দ্র ভূষণ জানিয়েছেন, বিরসা মুন্ডা জেলের সুপার, রাজশাহীর ডেপুটি কমিশনার ও এসপি কে তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযোগের সত্যতা প্রমাণ হলে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। উল্লেখ্য, জেলবন্দি আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে অভিযোগ, বিহারের স্পিকার নির্বাচনের আগে এনডিএ এর এক বিধায়ককে ফোন করে দলে টানার চেষ্টা করেছিলেন। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে চুক্তি করে প্রকৃত নিরাপত্তা আসবে না বলেছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। 12টি মুসলিম দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত। ভিসা পাবে না ইরান, পাকিস্তান, তুরস্ক। রাজধানীর তিন বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি চেয়েছে বিএনপি, ষড়যন্ত্রের আশঙ্কা। এবং জম্মু কাশ্মীরে সেনাবাহিনীর টহল দলের উপর অজ্ঞাত গেরিলাদের হামলা, দুই সেনা জওয়ান নিহত। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। ¶¶